أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه حجة الله وجميع الصالحين من عباد الله. أما بعد، أخلاق বা নৈতিকতা অর্জনের ক্ষেত্রে মানুষকে বিভিন্ন ধাপ অতিক্রম করতে হয়, বিভিন্ন রকম কষ্ট করতে হয়, ত্যাগ তিতিক্ষা সব কিছু করার পর একজন ব্যক্তি সত্যিকার অর্থে সুন্দর নৈতিকতার অধিকারী হতে পারে। কিন্তু এই সুন্দর নৈতিকতা বা আত্মার পরিশুদ্ধি কিভাবে করবে, কোন পথে এটা অর্জন সম্ভব, তা আমাদের জানতে হবে। এর মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি উল্লেখ করব সেটা হচ্ছে গিয়ে মানুষ স্বাধীন। অর্থাৎ স্বাধীন বলতে তাকে যা কিছু করতে হয় সে নিজের ইচ্ছায় করবে। মানুষের জন্য আত্মশুদ্ধি ও ধর্মীয় নৈতিকতা তখনই সম্ভব যখন সে বিশ্বাস করবে যে পরিপূর্ণতা, সুন্দর নৈতিকতা ইত্যাদি অর্জন করার ক্ষমতা তার রয়েছে। অর্থাৎ বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, আমি একজন সুন্দর নৈতিকতাপূর্ণ ব্যক্তিত্বের অধিকারী হতে পারবো। যদি প্রথম থেকেই তার পিছু টান থাকে, যদি প্রথম থেকেই তার মাথায়, তার চিন্তায় নাবাচক কথা আসে, তাহলে এমন ব্যক্তির ক্ষেত্রে নৈতিকতা সে অর্জন করবে ধরা যায় না। তাকে বিশ্বাস করতে হবে যে আমার ক্ষমতা রয়েছে। যদি সন্দেহ করে যে তার কষ্ট, তার পরিবর্তন ও উন্নতিতে কোনো প্রভাব ফেলবে না, যে যতই কষ্ট করি কিছুই হবে না এবং সব বিফলে যাবে, তখন আত্মশুদ্ধি বা নৈতিকতা কোনো পথ আর বাকি থাকে না। কারণ সে নিজেই কাজ শুরু করার আগেই পরাজয় বরণ করে নিয়েছে। কারণ মানুষ যখনই কোনো কাজ করতে বাধ্য হবে এবং নিজের ভাগ্য নির্ধারণীতে তার কোনো হস্তক্ষেপ নেই মনে করবে, তখন এমন কাজ করো বা অমুক কাজ না করো বলে কোনো লাভ হবে না। কারণ করো বা না করোর প্রশ্ন তখনই আসে যখন মানুষ তার ইচ্ছার সাথে কোনো কাজ করে, আচ্ছা স্বেচ্ছায় কোনো কাজ করে। কিন্তু যখনই সে প্রথম থেকেই চিন্তা করে নেবে যে এই কাজ আমার দ্বারা হবে না, তাহলে করো আর না করোর কোনো প্রশ্ন সেখানে আসে না। নৈতিকতার সকল ক্ষেত্রে মানুষের স্বাধীনতার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মুখে না বললেও এমনকি ধর্মীয় নৈতিকতাতেও স্বাধীনতাকে একটি মূল নীতি হিসেবে বিবেচনা করা হয়েছে। অর্থাৎ আখলাক বা নৈতিকতার বিষয়ে অনেকেই এই স্বাধীনতাকে বা ইচ্ছাকৃত কাজ করাকে, স্বেচ্ছায় কাজ করাকে একটি মূল নীতি হিসেবে বর্ণনা করেছে। অনেকে হয়তো উল্লেখ করেননি কিন্তু এটাকে বিশ্বাস করেন যে নৈতিকতার ক্ষেত্রে স্বাধীনতার প্রয়োজন রয়েছে। কেননা যদি মানুষের মধ্যে নিয়তিবাদের সৃষ্টি হয়, অর্থাৎ আমি যা করব সেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এবং সে মনে করে যে কোনো কাজেই তার ইচ্ছা শক্তি কাজ করে না এবং মনে করে যে বহির্বিশ্ব থেকে তাকে কন্ট্রোল করা হচ্ছে, এমন অবস্থায় অবশ্যই তার কাজে ও চেষ্টায় শিথিলতা চলে আসবে। অর্থাৎ তার কাজ যেভাবে অগ্রসর হওয়ার কথা সেভাবে অগ্রসর হবে না এবং তার কাজ করার অনুভূতি তখন ব্যাহত হবে, তখন সে কাজ করে মজা পাবে না। সাধারণত অলস ব্যক্তিরা সহজেই কষ্ট করতে চায় না। শত্রু বা নফস বা আত্মার সাথে জিহাদ করতেও তারা দ্বিধাবোধ করে, ইচ্ছুক নয়। যদি এগিয়েও আসে তার নিয়তিবাদী হিসেবে আসে। অর্থাৎ আল্লাহ আমার জন্য জিহাদ করতে বলেছে তাই চলে এসেছি, অর্থাৎ আমি যে এসেছি আল্লাহ নিয়ে এসেছে, অর্থাৎ তার নিজের থেকে নয়, তার নিজের থেকে বহির্বিশ্ব থেকে বাহিরে থেকে কোনো শক্তি তাকে চালাচ্ছে, অর্থাৎ তার কোনো এখতিয়ার, তার কাছে কোনো ইচ্ছা শক্তি কোনো কাজেই নেই। যদি তাকে জিজ্ঞেস করা হয় যে কেন তুমি নিজেকে পরিশুদ্ধ করো না, তখন সে এ কাজের জন্যে এর উত্তরে বহিরাগত কোনো কারণ উল্লেখ করবে, উদাহরণস্বরূপ বলবে যে জন্মগত বা পৈতৃক বিষয়, অথবা আমার বাবাও এরকম ছিলেন, পরিবেশের কারণে আমি এরকম হয়েছি, বিভিন্ন দোষ সে বের করে সামনে দাঁড় করাবে। আর যদি সে ধর্মী ব্যক্তি হয় তাহলে সে সব কিছু আল্লাহর উপর ছেড়ে দেবে, বলবে আমরা কি করতে পারি, আমাদের চাওয়া আমাদের না চাওয়ার মধ্যে কোনো তফাত নেই, যা হওয়ার তা তো হবেই, সব কিছু আল্লাহর ইচ্ছা। প্রকৃতপক্ষে এ উত্তরগুলোর মূলে রয়েছে ব্যক্তির অলসতা, সব কিছুকে খোদার ইচ্ছার উপর ছেড়ে দেয়া দেবে, যে আল্লাহই মুমিনদেরকে বেহেশতে প্রবেশ করাবেন, আল্লাহই মুমিনদের উন্নততর করেছেন এবং তাদের উপর রহমত বর্ষণ করেছেন ইত্যাদি ইচ্ছা ইত্যাদি। সে 10টি আয়াত কোরআনের সামনে এসে দাঁড় করাবে, যদিও কথাগুলো ঠিক যে আল্লাহ বেহেশতে প্রবেশ করান, আল্লাহ মানুষকে উন্নতি দান করেন, ইয়ুতিহি মাইয়াশা, বিভিন্ন রকম আয়াত রয়েছে যাকে ইচ্ছা দান করেন, সব কথাই ঠিক এবং পবিত্র কোরআনে এ বিষয়ে উল্লেখ করা হয়েছে, কিন্তু এসব বিষয়ে কখনো মানুষের ইচ্ছার বিরোধিতা করে না। অর্থাৎ আল্লাহ বেহেশতে প্রবেশ করাবেন, আল্লাহ রহমত বর্ষণ করবেন, তার মানে এ নয় যে মানুষের কাজের ক্ষেত্রে তার কোনো ইচ্ছা নেই, সব কিছু আল্লাহই করান না। আমরা বিভিন্ন আয়াতে দেখি যে মান আমালা আমালান সালেহান, যারা আমলে সালেহ করে তাদের জন্য রয়েছে পারিশ্রমিক এবং পুরস্কার, এবং যারা মন্দ কাজ নিন্দনীয় কাজ করে তাদের জন্য আজাব নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ এই ভালো মন্দ নির্ধারণকারী স্বয়ং মানুষ, এবং এই তার আমল বা কাজের বিনিময়ে তাকে পুরস্কৃত করা হবে। তার অর্থ হচ্ছে যখন সে আখেরাতে পৌঁছাবে তার কৃত কর্মের ফল হিসেবে হাতে নিয়ে, তখন আল্লাহ তাকে রহমত বর্ষণ করবেন, তখন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, কিন্তু সকল কাজ তার ইচ্ছার উপরই বর্তাবে। অর্থাৎ কোরআনের ভাষাতে মানুষকে তার কৃত কাজের মাধ্যমে শেষ বিচারের দিন হিসেব করা হবে, অন্য কোনো কাজে নয়। তাই মানুষকে নিজের ইচ্ছায় সুন্দর নৈতিকতা অর্জনের দিকে এগিয়ে যেতে হবে। তাই বলতে হয় যে সর্বপ্রথম যে বিষয়টি সেটা হচ্ছে গিয়ে মানুষের ইচ্ছা। মানুষের ইচ্ছা যদি প্রবল হয় তাহলে সে সেই কাজে সার্থক হবে। তাই এই ইচ্ছাটিকে, অর্থাৎ মানুষকে স্বাধীন থাকতে হবে, তাকে মনে করতে হবে যে আমি নৈতিকতা অর্জন করতে পারবো এবং স্বাধীনভাবে পারবো, নিজের ইচ্ছায় পারবো। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে মানুষ একটি বিশেষ উদ্দেশ্যকে নির্দিষ্ট করে সেদিকে ধাবিত হয়। মানুষ যে কাজই করে না কেন, সে কাঙ্ক্ষিত উদ্দেশ্যের প্রতি ধাবিত হয়, তার ইচ্ছার সাথে, প্রথম ইচ্ছা, তারপর একটি উদ্দেশ্যকে নির্দিষ্ট করে, সে উদ্দেশ্যকে নির্দিষ্ট করে সে ধাবিত হয়। আমরা বুঝতে পেরেছি যে মানুষ তার কৃত কাজে স্বাধীন, এটা বলেছি। তাই কোনো একটি কাজকে অপর কাজের তুলনায় যে কোনো কাজ করাকে না করার উপর অগ্রাধিকার দেয়া, অর্থাৎ কোনো কাজ কোন কাজ করবে কোন কাজ করবে না তার নির্ধারণ করতে পারে, এটি হচ্ছে তার ইচ্ছা, তার স্বাধীনতা। আর এর মাধ্যমে আমরা জানতে পারি যে মানুষ যে কাজটি করে তা হয় উদ্দেশ্যমূলক, কারণ মানুষ কোনো উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না। কেননা একজন স্বাধীন মানুষ কোনো কাজ কোনো উদ্দেশ্যে কোন উদ্দেশ্যে করবে তা প্রথমেই নির্ধারণ করে, অতঃপর সে উদ্দেশ্য মতো নিজের ইচ্ছায় কাজটি সম্পাদন করে। কখন কতটুক কোন শর্তে কোন কাজটি করবে সে নিজেই নির্ধারণ করে। তাই বলা যেতে পারে যে মানুষ অগত্যা কোনো একটি কাজকে বিশেষ উদ্দেশ্যে শুরু করে এবং যা কিছু করে সে উদ্দেশ্যের জন্যেই করে থাকে। আখলাক বা নৈতিকতার ক্ষেত্রেও এই অবস্থা বিরাজমান। মানুষের প্রত্যেকটি কাজ যেভাবে করে নৈতিকতার বিষয়ে সেই একই কথা, অর্থাৎ মানুষ নিজের ইচ্ছায় সুন্দর নৈতিকতা অর্জনের দিকে ধাবিত হয়, যা তার পরিপূর্ণতা ও সফলতার মূল উদ্দেশ্য। কারণ মানুষকে সৃষ্টি করা হয়েছে তার সফলতা এবং পরিপূর্ণতা পৌঁছানোর জন্য, যেখানে মানুষ হবে চিরসুখী। কারণ মানুষের অন্তিম সুখ হচ্ছে গিয়ে তার কাম্য। অবশ্য এই সফলতা নিয়ে পবিত্র আয়াতে বিভিন্ন রকম আয়াত বর্ণিত হয়েছে। যেমন উদাহরণস্বরূপ আমি একটি দুটি আয়াত বর্ণনা করব। যে সূরা তাহাতে 64 নম্বর আয়াতে বলা হয়েছে যে কদ ওয়াকদ আফলাহাল ইয়াউমা মানেস্তা আলা, অর্থাৎ আজ যারা বিজয়ী হবে তারা হবে সফলকাম। অর্থাৎ আজকে যারা সুন্দর উদ্দেশ্যে এগিয়ে যাবে, বিজয় লাভ করবে, তারাই হচ্ছে সফলকাম। সফলকামের জন্য বলা হয়েছে আবার সূরা আলাতে আয়াত নম্বর 14 কদ আফলাহা মান তাজাক্কা, যে নিজেকে পরিশুদ্ধি করে, পবিত্রতা নিয়ে আসে নিজের মধ্যে, তাজাক্কা, সে সফলতা অর্জনকারী, অর্থাৎ সে সফলতা অর্জন করে। অথবা অন্য এক আয়াতে সূরা শামসের আয়াত নং 9 বলা হচ্ছে কদ আফলাহা মান তাজাক্কা, সেই ব্যক্তিরই সফলকাম হয়েছে মান যাক্কাহা, যারা নিজেকে পরিশুদ্ধি করতে পেরেছে। সেই সফলকামের ব্যাপারে সূরা মুমিনুনের প্রথম আয়াতেই উল্লেখ করা হচ্ছে যে কদ আফলাহাল মুমিনুন, অর্থাৎ যারা মুমিন তারাই সফলকাম। তাই তো মানুষের উদ্দেশ্য যেহেতু সফলকাম, পরিপূর্ণতা অর্জন করা, তাছাড়া আল্লাহর এছাড়া অনেক আয়াত কোরআনে এসেছে, যেমন আল্লাহর জিকির করলে সফলকাম হয় সূরা জুমাতে আয়াত নং 10, এবং সূরা আলে ইমরানের আয়াত নং 130 বলা হচ্ছে তাকওয়া অর্জনকারী সফলকাম হয়। এছাড়া অনেক কিছুই, যে আল্লাহর পথে চললে, ফি সাবিলিল্লাহ চললে, জিহাদ করলে, বিভিন্ন কাজ করলে মানুষ এবং একজন মুমিন ব্যক্তি সফলকাম করে। তৃতীয় যে বিষয়টি, অর্থাৎ ইচ্ছা থাকার পর মানুষকে সেই সফলকাম হবে এবং ইচ্ছার পর তাকে সেই নিজের উদ্দেশ্যে স্বাধীনতার সাথে, ইচ্ছার সাথে তাকে পুরো কাজটি করতে হবে। এমন অবস্থায় সে যখন নিজের এই কাজগুলো করবে তখন তাকে পরিপূর্ণতা সে অর্জন করতে পারবে, এবং এই একই স্টাইলে, একই ধরনের সে নৈতিকতার পথেও চলবে, ইচ্ছার সাথে এবং একটি নির্দিষ্ট পয়েন্ট বা নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে, যে আমাকে সফলকাম হতে হবে। এবং পরবর্তী যে বিষয়টি, সেটি হচ্ছে গিয়ে যে মানুষ এই সফলকামের দিকে এগিয়ে যাবে, এগিয়ে যাওয়ার সাথে সাথে তার চেষ্টার প্রভাব ফেলবে কি ফেলবে না তা জানতে হবে। অর্থাৎ কোনো উদ্দেশ্যের প্রতি চলতে মানুষের চেষ্টার প্রভাব কি তা জানতে হবে। মানুষকে জানতে হবে যে মূল উদ্দেশ্য পর্যন্ত পৌঁছতে হলে তার চেষ্টার বিশেষ ভূমিকা রয়েছে, এবং ফলস্বরূপ যা হবে তা সে নিজেই পাবে। তাই সেই কাজে উৎসাহ উদ্দীপনার সাথে সে চেষ্টা করে যাবে এবং কাজে মনোনিবেশ হবে। কারণ যদি সে ধরে নেয় যে সে যা করবে তাতে কোনো লাভ হবে না, কোনো রেজাল্ট আসবে না, তাহলে সে কখনোই সেই কাজে উৎসাহিত হবে না। কারণ মানুষের কোনো যদি কোনো কাঙ্ক্ষিত উদ্দেশ্য থাকে এবং সে চিন্তা করে যে তার কষ্ট ও চেষ্টা ফলপ্রসূ হবে না বা তার ফল অপরজন ভোগ করবে অনেক সময় হয় ইত্যাদি ইত্যাদি যদি সে চিন্তা করে, এমন অবস্থা তার মধ্যে কাজ করার প্রেরণা ও উদ্দীপনা কমে যাবে। এবং যখন কাজ করার প্রেরণা ও উদ্দীপনা কমে যাবে তখন উদ্দেশ্য পর্যন্ত পৌঁছানোর চেষ্টা সে আর করবে না, বা চেষ্টা করলেও সে চেষ্টায় দ্রুত এগিয়ে যাবে না, বরং সে শিথিল হয়ে যাবে। তাই কিন্তু কাজের প্রভাব ও তার ফলাফল থেকে অবগত হওয়া মানুষের জন্য খুবই প্রয়োজন, যাতে তাকে তার উদ্দেশ্যমূলক সে কাজে চেষ্টা করতে বাধ্য করে, সহায়তা করা যেতে পারে। আর তাকে জানতে হবে যে যে কাজটি সে করছে তার ইচ্ছায় যে পথ অতিক্রম করতে হচ্ছে তার সুফল ও কুফল সব কিছুই তাকে ভোগ করতে হবে, এর লাভ ক্ষতি কিছুই অন্য ব্যক্তিকে দেওয়া হবে না। অর্থাৎ তাকে মেনে নিতে হবে, জেনে যে আমি যে নিজের ইচ্ছায় যে উদ্দেশ্যের জন্য কাজ করছি তার সুফল এবং কুফল, তার প্রভাব যাই হোক না কেন, সেটা আমাকেই ভোগ করতে হবে। যদি সে চিন্তা করে যে না কাজ করব আমি, ভোগ করবে অন্য কেউ, অথবা আমি কাজ করব কোনো ফল আসবে না, তাহলে তার সে কাজে, সেটা নৈতিকতা হোক বা অন্য কোনো কাজ হোক না কেন, সেখানে কোনো ফল আসবে না। এখানে বলা ভালো যে মানুষের চেষ্টা কখনো বিফলে যায় না, এবং যা অর্জন হয় তার মালিকও সে নিজেই হয়। অর্থাৎ যা কিছু সে কষ্ট করে তেষ্ট পাবে, অর্জন করবে, সেটা তার। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, যে মানুষের সফলকামিতা চেষ্টার ফলে হয়, অর্থাৎ চেষ্টা করলেই সে ফল পাবে। তাকে নিজের চেষ্টাতে মূল উদ্দেশ্যের দিকে ধাবিত হতে হয়, অন্য কোনো লোক তার ভাগ্য নির্ধারণীতে হস্তক্ষেপ করতে পারে না। অর্থাৎ তাকে যদি উদ্দেশ্য পর্যন্ত গিয়ে পৌঁছাতে হয় সেটা অন্য কেউ সহযোগিতা করে না, সহায়তা করে না, তাকে নিজেই সেদিকে এগিয়ে যেতে হয়। তৃতীয় যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে সে নিজে অন্যের কাজের ক্ষতি বোঝা বহন করবে না, এবং অন্যের ক্ষতিতে সে ক্ষতিগ্রস্ত হবে না। অর্থাৎ যা লাভ যা ক্ষতি সব কিছুই তাকে ভোগ করতে হবে। পবিত্র কোরআনে এই বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, আয়াতে বর্ণনা করা হয়েছে যে মানুষের অন্তিম সুখ বা দুর্দশা তার কৃত কর্মের প্রতিফলন, আর এই পৃথিবীতে যা কিছু করবে আখেরাতে তার ফল পাবে। অনেকে এক্ষেত্রে আমল কথাটি উল্লেখ করা হয়েছে, অর্থাৎ ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা, যে ব্যক্তি একটি কণা পরিমাণ ভালো কাজ করবে সে তার প্রতিদান পাবে, এবং যে ব্যক্তি একটি কণা পরিমাণ মন্দ কাজ করবে, নিন্দনীয় কাজ করবে, তার ফল পাবে। এটা সূরা জিলজালে আয়াত নম্বর 7 এবং 8 বর্ণনা করা হয়েছে। অথবা সূরা নিসার আয়াত 123 বর্ণনা করা হয়েছে, ফামাইয়া আমাল সুআ মাইয়া আমাল সুআ ইউজজা বিহি, যে ব্যক্তি কোনো নিন্দনীয় কাজ করবে তাকে তার জাজা বা তার প্রতিদান দেয়া হবে আজাব স্বরূপ। অথবা সূরা ফুসসিলাতে আয়াত নম্বর 46 বর্ণনা করা হচ্ছে, মান আমেলা সালেহান ফলে নফসে, যে ব্যক্তি সালেহ বা ভালো উত্তম কাজ করবে ফলে নফসে, সেটা তার জন্য উত্তম, তার জন্য হবে। ওয়ামান আসাআ ফা আলাইহা, যে ব্যক্তি মন্দ কাজ করবে সে তার ক্ষতিটা তাকেই বহন করতে হবে। এছাড়া আরও অনেক আয়াত, ওয়ালা তাযিরু ওয়াজিরাতান ওয়িজরা উখরা, একজনের দোষ আরেকজনকে চাপিয়ে দেওয়া হবে না, একজনের দায়িত্ব আরেকজনকে চাপিয়ে দেওয়া হবে না, অর্থাৎ মানুষ যা করবে সে তার নিজের জন্য করবে, তার লাভ ক্ষতি সে নিজেই পাবে, অর্থাৎ ভালো মন্দ কাজের ফল সবাই নিজেই ভোগ করবে, একজনের লাভ ক্ষতি অপরজন ভোগ করবে না। তাহলে এই নৈতিকতার ক্ষেত্রেও এমন মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে যে আমাকেই চেষ্টা করতে হবে, আমি স্বেচ্ছায় ইচ্ছার সাথে আমি করব, এবং একটি উদ্দেশ্যকে টার্গেট করে নির্দিষ্ট করে আমাকে এগিয়ে যেতে হবে, এবং আমার জানতে হবে যে এ সকল কাজের লাভ ক্ষতি আমাকেই ভোগ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।